أكبر الله أكبر الله أكبر أشهد أن لا أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على السلام حي على حي على الفلاح الله أكبر
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
আজ আমি সাহাবাদের বর্ণিত কিছু ঘটনা উপস্থাপন করব। এতে সর্বপ্রথম সে সমস্ত ঘটনাবলী থাকবে যাতে তাদের দৃঢ়চিত্ততা এবং অবিচলতা বা অবিচলতার বহিঃপ্রকাশ ঘটে। মিয়া আবদুল্লাহ খান সাহেব, যিনি হযরত মসীহ মওউদের যুগেই বয়াত গ্রহণ করেছিলেন কিন্তু হযরত মসীহ মওউদকে দেখেননি, তিনি বর্ণনা করেন যে বছর জাফরওয়াল তহসিলে প্লেগের প্রাদুর্ভাব হয় সে বছর আমি প্লেগ কেরানি নিযুক্ত হয়ে সিয়ালকোট থেকে জাফরওয়াল স্থানান্তরিত হই। সকালে তালবন্ড এনায়েত খানের চৌধুরী মোহাম্মদ হোসেন সাহেব আমাকে বলেন, তুমি কি হযরত ঈসা কে আকাশে জীবিত বিশ্বাস করো? আমি বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বললাম যে না, আমার হৃদয়ে কোনো প্রকারের পক্ষপাত বা কোনো বিদ্বেষ ছিল না। তিনি বলেন যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিসসালাম দাবি করেছেন যে আগমনকারী মসীহ আমি, আর ইসরায়েলি ঈসা আলাইহিসসালাম ইন্তেকাল করেছেন। আমি হুজুরকে নবী হিসেবে বিশ্বাস করে তার কাছে তখনই বয়াতের চিঠি পাঠিয়ে দেই চাকরির উদ্দেশ্যে। এরপর আমি করাচি এবং তারপর আফ্রিকা চলে যাই। আমার পিতা ছিলেন ও আহমদি। বয়াতের সময় আদৌ তিনি বিরোধিতা করেননি বা বিরোধী ছিলেন না, কিন্তু আমার অত্রাঞ্চলের ওহাবিদের ভিতর তিনি নেতৃস্থানীয় মানুষ ছিলেন। মানুষ তাকে প্ররোচিত করে যে আপনার ছেলে মির্জাই হয়ে গেছে। 1911 সনে তিনি আমাকে আফ্রিকায় পত্র লেখেন যে হযরত সাহেবকে আমার ভাষায় বলো, কিছু লিখে পাঠিয়েছিলেন যে এইভাবে হযরত সাহেবকে বলো, যদি না বলো আমি তোমাকে ত্যায্য করব, অর্থাৎ সম্পত্তি থেকে বঞ্চিত করব। তখন আমি সুলতান মাহমুদ স্টেশনে স্টেশন মাস্টার ছিলাম কেনিয়াতে। আমি সেই পত্র 8-10 দিন নিজের হাতে রাখলাম। এক রাতে এশার নামাজের সময় আমার স্ত্রীকে চিঠির কথা বললাম। আমার স্ত্রী সম্পূর্ণভাবে নিরক্ষর ছিলেন। তিনি বললেন যে এরা যখন মসীহ মওউদকে মেহদি মানার জন্য প্রস্তুত নয়, তো আমাদেরকে কেন বলে যে আমরা তাকে আজে বাজে কথা বলি? আল্লাহ তাআলার পূর্বেই আমাদের জীবিকার ব্যবস্থা করেছেন, এদিক থেকে আমাদের কোনো চিন্তা নেই। আপনি তাকে লিখে পাঠিয়ে দেন যে আমরা এমনটি করার জন্য প্রস্তুত নই, আপনি আমাদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারেন। তিনি বলেন যে আমি সেভাবে আমার পিতাকে লিখে পাঠালাম। পিতা উত্তর দিলেন, তুমি আমার একমাত্র পুত্র, তুমি আমার উত্তরাধিকারী, আমি মানুষের প্ররোচনায় সেই পত্র তোমাকে পাঠিয়েছিলাম। আমি আবার আমার পিতাকে একই কথা লিখলাম, তার একই উত্তর আসল। আমি যখন ছুটিতে দেশে আসলাম, হয়তো সকাল 9টা হবে, আমি এবং ভাই মোহাম্মদ হোসেন সাহেব এবং ভাই মোহাম্মদ আলম সাহেব মরহুম পিতাজির সাথে মত বিনিময় করছিলাম। টানটান উত্তেজনা বিরাজ করছিল বিতর্কের সময়। আমার পিতা বললেন যে আমি মির্জা সাহেবকে সেই যুগ থেকে জানি যখন তিনি সিয়ালকোটে চাকরি করতেন। আমি তার সাথে সাক্ষাৎ করতাম, অত্যন্ত পুণ্যবান মানুষ ছিলেন। আমার মনে আছে আমার সামনে এক মুসলমান জমিদার সিয়ালকোটের পূর্ব দিকের কোন গ্রামের অধিবাসী তার কাছে আসে এবং মির্জা সাহেবকে বলে, অর্থাৎ হযরত মসীহ মওউদকে বলে যে মির্জাজি, আমি মনে করি আপনি সেই মাহদি যার আগমনের বা আসার কথা। তখন মির্জা সাহেবের বয়স 20 বা 22 বছর হবে আর আমার বয়সও প্রায় তেমনই ছিল। তিনি বলেন যখন আমার পিতার মুখ থেকে এই কথা বের হয়, আমি আমার পিতাকে বললাম আপনার সামনে সেই জমিদারের মুখ থেকে হযরত মসীহ মওউদ সম্পর্কে এমন কথা উচ্চারিত হওয়া, এটি আল্লাহ তাআলা আপনার জন্য একটা তার সত্যতার প্রমাণ আপনার সামনে রেখেছেন। আমার পিতা বললেন যে মির্জা সাহেব, সত্য হলেও আমি মানব না। তখন আমরা ইস্তেগফার পড়তে পড়তে সেখান থেকে উঠে চলে গেলাম। আরেকটি ঘটনা হযরত শেখ আব্দুর রশিদ সাহেবের, তিনি বর্ণনা করেন, মৌলভী মোহাম্মদ আলী ভোপড়ি বটালা এসেছিল, আমাদের ঘরেই সে অবস্থান করছিল। আমার পিতামাতা আমাকে ঘর থেকে পূর্বেই বহিষ্কার করেছেন। একদিন মেহেরুলদু, যে আমার পিতার বন্ধু ছিলেন, আমার সাথে সাক্ষাৎ করেন এবং বলেন যে আমার সাথে চলো, মৌলভী মোহাম্মদ আলীর সাথে কথা বলি, যেন আমরাও বুঝতে পারি যে আপনি কি বলতে চান। অর্থাৎ মৌলভী মোহাম্মদ আলী রায় রহমতি এবং এই ঘটনা বর্ণনাকারীর প্রতিদ্বন্দ্বিতা করাতে চেয়েছেন। তিনি বলেন যে সে যুগে আমি সত্যের প্রেরণায় সমৃদ্ধ ছিলাম। আমি তাৎক্ষণিকভাবে তার সাথে মৌলভী মোহাম্মদ আলীর কাছে যাই। যখন তার সামনে গেলাম, মৌলভী সাহেব বললেন, মেহেরুলদু, এই কাফেরকে আমার সামনে কেন এনেছ? মেহেরুলদু এই কথা পছন্দ করেননি, আর আমারও পছন্দ হয়নি এই কথা, কিন্তু আমি তার সামনে সত্য স্পষ্ট করতে চাচ্ছিলাম। মেহেরুলদু আমার কথার সমর্থন করেন যে মৌলভী সাহেব বাচ্চাকে বুঝাতে পারেন না, অন্য কোনো মির্জাইকে কিভাবে বুঝাবেন আপনি, বাচ্চাকেই আপনি বুঝাতে পারছেন না। এই কথা বলার পর সেই মৌলভী কাইফরান্ত মেজা নাজালা হাদিসটি পড়ে নিজেই এর ব্যাখ্যা আরম্ভ করে। দীর্ঘক্ষণ ব্যাখ্যার পর আমি বললাম যে এখন আমার কথা শুনুন। এই হাদিসের শব্দ থেকে বোঝা যায় যে এটি ব্যাখ্যার দাবি রাখে, আর আমি যুক্তি দিয়ে আরম্ভ করে আমার যুক্তিতে সে বিরক্ত হয়ে যায়। এই হাদিসটি বুখারি, মুসলিম এবং মুসনাদ আহমদেও আছে। এই হাদিস হযরত আবু হুরায়রার পক্ষ থেকে বর্ণিত। হাদিসের শব্দ হল, কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মরিয়ামা ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম, কোন কোন রওয়ায়েতে আছে ফা আম্মাকুম মিনকুম, অর্থাৎ তোমাদের অবস্থা কত নাজুক হবে, কত ভঙ্গুর হবে যখন ইবনে মরিয়াম আবির্ভূত হবেন, তোমাদের মধ্য থেকে তিনি তোমাদেরই ইমাম হবেন। অন্য হাদিসের আছে যে আম্মাকুম মিনকুম, তিনি তোমাদের মধ্য থেকে এসে তোমাদের ইমাম হিসেবে কাজ করবেন। সেই হাদিস মৌলভী উপস্থাপন করে, কিন্তু আমি তাকে বলেছি তুমি ভুল ব্যাখ্যা করছ। এরপর আমি মাল মসিহ ইবনে মরিয়ামা ইল্লা রাসূল, আর এরপর ওয়ামা মোহাম্মদুন ইল্লা রাসূল, এই উভয় আয়াত উপস্থাপন করি। তারপর ফাকুলু কামা কাল আব্দুস সালেহ ঈসা, এই হাদিসও তার সামনে পাঠ করি। দীর্ঘ একটি হাদিস, এর তাফসীর বিস্তারিত উপস্থাপন করি। সে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয় এবং রাগে এবং ক্রোধে ফাটার উপক্রম হয়, আর মেহেরুলদুকে সম্বোধন করে বলে যে আমি তোমাকে বলিনি যে সোজা হবে না। এই মির্জাই বড় কট্টর এবং অশিষ্ট হয়ে থাকে, আমি আর কিছুই বলবো না। মেহেরুলদু লজ্জিত হয় এবং তার চেহারা থেকে লজ্জার লক্ষণাবলী স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছিল, কেননা এই মৌলভী যুক্তিযুক্ত কোন উত্তর দিতে পারেনি, আর আমাকে তিনি তবলিগ শোনার জন্য নিয়ে গেছিলেন, তো পুরো তবলিগও আমার হয়নি। যাই হোক, আমি উঠে চলে আসি। আমার পিতার সামনে রোলদুর সাহেব বলেন যে মৌলভী মোহাম্মদ আলী আব্দুর রশিদকে পুরোপুরি বোঝাতে পারেনি, আর মৌলভী সাহেব রাগে খুব রাগান্বিত হয়, কিন্তু যেহেতু বাচ্চা পরে বুঝবে ইনশাল্লাহ। তো হুজুর বলছেন যে এই হল মৌলভীদের অবস্থা, মৌলভীদের যে জ্ঞানের বহর, আমাদের জ্ঞানী বাচ্চারাও, আমাদের জ্ঞানী বাচ্চাদের জ্ঞান ও এই মৌলভীদের জ্ঞান থেকে বেশি। বাচ্চাদের মুখ বন্ধ করতে পারে না এরা, কিন্তু এদের ধৃষ্টতার কোন চিকিৎসা নেই আমাদের কাছে। জনাব সাকিব জেরবি সাহেবের লিখিত একটি ঘটনা আমার মনে পড়েছে। জাতাউল্লাহ বুখারী এক বড় মৌলভী ছিল কয়েক দশক পূর্বে, এক জায়গায় বক্তৃতা করছিল। তিনি বলছেন, দৈবক্রমে তার আওয়াজ আমার কানে আসে, কারণ আমি সেই এলাকাতেই ছিলাম তখন। মৌলভী সাহেব বলছিলেন, অনেক বড় আলেম ছিলেন আতাউল্লাহ বুখারী, যে যদি আল্লাহ তালা এসেও আমাকে বলেন যে মির্জা সাহেব সত্য, তাহলে আমি মানব না। তো এই হলো এদের ইমানের প্রকৃত চিত্র, ইমানের স্বরূপ। আরেকটি ঘটনা, আলী মোহাম্মদ সাহেব হযরত মৌলানা আবুল হাসান সাহেবের অবস্থা এইভাবে বর্ণনা করেন যে তিনি অনেক বড় আলেম ছিলেন। হযরত মসিম ইসলামের নাম পুরো ডেরাগাজী খানে তার মাধ্যমেই পৌঁছে। বিরোধীরা তাকে ভয়াবহ কষ্ট দিয়েছে, কিন্তু তিনি অত্যন্ত অবিচল ছিলেন। বিরোধী তার পরোয়া করেননি, সর্বদা তবলিগে লেগেছিলেন, তবলিগেরত ছিলেন। হযরত হাফেজ গোলাম রসুল ওজিরাবাদী রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমি অত্যন্ত ভীত ত্রস্ত এবং বিরোধিতার কারণে বিরক্ত অবস্থায় কাদিয়ান পৌঁছি। হুজুর বলেন যে, হাফেজ সাহেব আপনি কেন ভীত ত্রস্ত? তখন হুজুরের উক্তি এবং বাণী থেকে এটি বোঝা যাচ্ছিল যে হুজুর আমাকে আর্থিক সাহায্য করতে চাচ্ছিলেন, কিন্তু আমি সেই মানুষে এখানে আসিনি, অর্থাৎ আর্থিক সাহায্য গ্রহণের জন্য সেখানে আসিনি। উদ্দেশ্য এটি ছিল যে আমার হৃদয় যেন প্রশান্ত হয়, আর বিরোধিতাকে যেন আমি ভয় না করি, কারণ নবীর সাহচর্যে মানুষ এক আধ্যাত্মিক শক্তি লাভ করে। আল্লাহ তাআলা নিজেই নবীর সাহচর্যে মানুষকে শক্তি দান করেন। যাই হোক, আমি আমার হৃদয়ের দৃঢ়তার জন্য হযরত মসিহ ইসলামের মজলিসে এসেছিলাম। তিনি বলেন যে, প্রত্যাদিষ্টদের কাছে আর্থিক সাহায্য নেওয়ার জন্য যাওয়া উচিত না, বরং যথাসাধ্য তাদের তোহফা উপহার উপঢৌকন দেওয়া উচিত। হুজুর আমার জন্য অনেক দোয়া করেন, এমন নসিহত করেন যার ফলে আমার হৃদয় আশ্বস্ত হয়েছে। আল্লাহর ফজলে মসিমত সম্পর্কে এক নিমিষের জন্য আমার হৃদয়ে সন্দেহ জাগেনি, তার সত্যতা সম্পর্কে হযরত বাবু আব্দুর রহমান সাহেব বর্ণনা করেন। আমার বিনয় এবং দীনতা দেখে আমার সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু এবং মহল্লাবাসী, শহরের অধিবাসীরা আমার সাথে সন্তুষ্ট ছিল, আমার প্রশংসা করত। কিন্তু বয়াতের সংবাদ শুনে হঠাৎ করে সব আত্মীয় স্বজন, পৈতৃক আত্মীয় স্বজন ছাড়া, কেননা পৈতৃক আত্মীয় স্বজনের সকলেই বয়াত করেছেন, তারা ছাড়া বন্ধু পাড়াবাসী বন্ধু বান্ধব সকলেই শত্রু হয়ে যায়। নবীদের জামাতে নবীদের সাথে এমনই ব্যবহার হয়, তাদের মান্যকারীদের সাথেও একই ব্যবহার হয়ে থাকে, সবাই শত্রু হয়ে যায়। যারা পূর্বে প্রশংসা করত তারা শত্রুতা আরম্ভ করে, বরং তারা এমনিতে কথা বলে যে ব্যক্তি নেক ভদ্র। আমি পূর্বে একবার একটা ঘটনা শুনিয়েছিলাম, হযরত শেখ মোহাম্মদ আহমদ মাজহার সাহেব সম্পর্কিত ঘটনা পূর্বে শুনিয়েছি। একবার আমি ফয়সলাবাদের কোন গ্রামে যাই, এক গায়ের আহমদিরা বসেছিল, তারা তার খুব প্রশংসা করছে যে এত সৎ, এত পবিত্র মুত্তাকি, সত্য কেস গ্রহণকারী সত্যবাদী উকিল আমরা দেখিনি, কিন্তু তার শুধু একটাই দোষ, তা হলো সে কাদিয়ানি। তো এটি সবচেয়ে বড় দোষ যা তাদের চোখে পড়ে। যাই হোক, ইনি বলেন, সবাই আমার শত্রুতা আরম্ভ করে, বিভিন্ন প্রকারের কষ্ট দেওয়ার ষড়যন্ত্র করে, কখনো মিটিং করে হুক্কা পানি বন্ধ করে দিত, মৌলবীদেরকে ডেকে বক্তৃতা করাতো, আত্মীয় স্বজনকে আমাদের বিরুদ্ধে খেপাত। দুধ বিক্রেতা এক দোকানদার আমাদের সাথে ছিল, তার কাছ থেকে দুধ ক্রয় করা তারা বন্ধ করে দিয়েছে, আর শ্রমিকদের আমাদের কাজ করতে দিত না, আর আত্মীয়তা ইত্যাদি বন্ধ করে দিয়েছে, আর মানুষকে নসিহত করত যে যদি কোনো ব্যক্তি আহমদীদের ঘরের নিচে দিয়ে হেঁটে যায় তাহলে সে কাফের হয়ে যাবে, খোদাতালার পবিত্র শক্তি প্রদর্শন এবং প্রতিশোধ নেয়ার দৃষ্টান্ত দেখুন। যে মৌলবি নসিহত করত সে মৌলবি আমাদের ঘরে এসে খাবার খেত, অর্থাৎ এরা করত কিছু আর বলতো কিছু, করে কিছু বলে ভিন্ন কিছু, মানুষ মৌলবির এই আচার আচরণ দেখে লজ্জিত হয়। ইনি আবার বলেন যে, বয়াত করার পর গায়ের আহমদি ইমামের পিছনে যেহেতু বাজামাত নামাজ পড়া বন্ধ করে দিয়েছি, হয়তো পৃথক নামাজ পড়তাম একা একা, বা আমাদের কোন ইমামের পিছনে নামাজ পড়তাম, তখন মহল্লাবাসীরা বা পাড়ার লোকেরা ঝগড়া আরম্ভ করে। আমরা ঝগড়া বিবাদ এড়ানোর জন্য আমাদের গায়ের আহমদি ইমামের পিছনে মসজিদে নামাজ পড়া বন্ধ করে দিই, বরং নিজেদের ঘরেই আমরা বা জামাত নামাজ আরম্ভ করি, যে ঘর আমি ভাড়া করেছিলাম। এই ঘরও আমরা নামাজ পড়ে এই বাহানায় ঘরের মালিক খালি করিয়ে দেয়। এরপর দ্বিতীয় ঘর আমি ভাড়া করি, সেখানে বাজামাত নামাজ আরম্ভ করি। তিনি বলেন যে আমরা সেই যুগে মসজিদ নির্মাণের জন্য এক আহমদি রমজান নামের এক আহমদের কাছে তিনটি দোকান সহ একটা একখণ্ড জমি ক্রয় করি। আর ডাক্তার বিশারদ সাহেব এক আহমদি ছিলেন, তিনিও সেখানে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট সার্জন হিসাবে বদলি হয়ে আসেন। ডাক্তার সাহেবের আগমনে জামাত শক্তি লাভ করে। তিনি অত্যন্ত ইমানে উদ্দীপনায় অত্যন্ত সমৃদ্ধ ছিলেন। মাগরিব এবং এশা দোকানে পড়তাম। ডাক্তার সাহেব ইমাম হিসাবে কাজ করতেন, দোকান রাস্তার মাথায় ছিল। তিনি নির্ভীকভাবে নির্ভয় দোকানে আসতেন এবং নামাজ পড়াতেন। সবসময় ডাক্তার সাহেব তবলিগে নিয়োজিত থাকতেন এবং বলতেন, আমার মন চায় একটা কাপড়ে বড় বড় অক্ষরে এটি লিখি যে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, আর নিজের কোটে তা লাগিয়ে ঘোষণা করে যে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। হযরত শেখ আতাউল্লাহ সাহেব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার বয়াতের মঞ্জুরি কাদিয়ান থেকে পত্র মারেফত আসে, একই সাথে কিছু জামাতের বই পুস্তকও আসে, যাতে হাকাম পত্রিকাও ছিল, যা একই সাথে আমাদেরকে পাঠানো হয় আর আমরা তা প্রচার করি। মানুষের মাঝে কথা ছড়িয়ে পড়ে এবং এরপর ভয়াবহ বিরোধিতা আরম্ভ হয়। বিভিন্ন স্থানে জলসা মিটিং হওয়া আরম্ভ হয়। আমাদেরকে ধরে জোর জবরদস্তি সেখানে টানা হেঁচড়া করে নিয়ে যাওয়া হতো আর তওবা করতে বাধ্য করা হতো। যে তওবা করো, মির্জা সাহেব তার মিথ্যাবাদী, আমরা তার মুরিদ নই। তিনি বলেন, কিছু দুর্বল চেতা মানুষ পিছিয়ে যায়, কঠোরতা সহ্য করতে পারেনি, তারা দৃঢ়চৈত্য ছিল না এবং অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যে হযরত হাফেজ সুফি তাসাওয়ার হোসেন এবং শেখ সাদুল্লাহ, যিনি সরাসরি সুফি সাহেবের মুরিদ এবং ভক্ত ছিলেন, আর এই অধম আমরা তিনজন বাকি ছিলাম, বাকি সকলেই শত্রুদের চাপের সামনে নতি স্বীকার করে ভয়ের কারণে আহমদীয়ত, তিন ব্যক্তি ছাড়া বাকি সকলে আহমদীয়ত ছেড়ে দিয়ে কঠোরতা সহ্য করতে পারেননি। এই তিনজনে অবিচলতা প্রদর্শন করেছেন। ইনি বলেন যে সুফি সাহেবকে আল্লাহ তাআলা দৃঢ়তা দান করেছেন, তিনি কাদিয়ান গিয়ে নবুয়তের জ্যোতি থেকে অংশ পেয়েছেন, কিন্তু আল্লাহর বিশেষ প্রজ্ঞা এবং হেকমত আমাকে আমার হৃদয়কে অদৃশ্য থেকে আলোকিত করেছে। সুফি সাহেব কাদিয়ান গিয়ে হযরত মসীহ মওউদকে দেখেছেন, তার ইমান দৃঢ় ছিল, কিন্তু আমি তখনও কাদিয়ান যাইনি, কিন্তু খোদা তাআলা শুধু সিও অনুগ্রহ করেছেন এবং আমার হৃদয়কে তিনি আলোকিত করেছেন, সিও শক্তির মাধ্যমে আমাকে আমার হৃদয়কে আলোকিত করেছেন, বিরোধিতার কোন প্রভাব আমার উপর পড়েনি, আমি তাদের চাপে সামনে নতি স্বীকার করেনি, বরং তারা যতটা চাপ দিত, ভয় দেখাত, আমার ইমান আল্লাহর ফজলে আরো দৃঢ় হতো। তাদের তওবা করার দাবি এই বলে প্রত্যাখ্যান করতাম যে কিসের তওবা। হযরত মি আব্দুল মজিদ খান সাহেব আরেকটি ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন যে একবারকার কথা, বিরোধীরা অনেক বড় এক জলসা করে প্রচণ্ড হট্টগোল করে, হইচই করে, শত্রুতার লক্ষ্য ছিল একমাত্র এই অধম অর্থাৎ হযরত মি আব্দুল মজিদ খান সাহেব, সমস্ত শত্রুতার লক্ষ্য তাকে করা হয়েছে। আমার বিরুদ্ধে অনেক প্রস্তাবাদী আনা হয়, বয়কটের ভয় দেখানো হয়, পুলিশকে আমার বিরুদ্ধে উত্তেজিত করে, আমাকে এক ফাসাদী নৈরাজ্যবাদী এবং বিদ্রোহী আখ্যা দিয়ে অজ্ঞদেরকে আমার বিরুদ্ধে এমনভাবে খেপায় যে আমার জীবন হুমকিগ্রস্ত হয়। সেই ঘটনার প্রভাবিত হয়ে আল্লাহর ব্যবহার কেমন ছিল তা বলছেন। আমি একদিন জঙ্গলে চলে যাই, এক রাতে কিবলামুখী হয়ে হাত বেঁধে দাঁড়িয়ে যাই। নিজস্ব রীতি অনুসারে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামকে কল্পনার জগতে স্মরণ করে যে হুজুর, এই ভয়াবহ অবস্থায় সাহায্যের কোন বিধান হওয়া চাই। এত আকুতি মিনতির সাথে আমি এই দোয়া করি, আর কেঁদে কেঁদে আগত সমস্যার কথা নিবেদন করি, আল্লাহ তালা আমার আহাজারি এবং ক্রন্দন শুনেছেন। এখানে আমি স্পষ্ট করতে চাই যে এটি কোনো শেরেক ছিল না। যেভাবে পীর এবং ফকিরদের কাছে হাত পাতা হয় বা সেজদা করা হয় কবরে গিয়ে, এটি তার নিজস্ব একটা রীতি ছিল। হজরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা স্মরণ করলেন যে আল্লাহ তালা আমাকে যেন এই জুলম এবং অত্যাচারের হাত থেকে রক্ষা করেন। হযরত মসীহ মওউদের কাছে তিনি কিছু চাচ্ছিলেন না, আল্লাহ তাআলার কাছেই চাচ্ছিলেন। তার এই যে বাক্য, সেই বাক্য থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা আমার দোয়া শুনেছেন। এই কথা বলেননি যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের বরাতে দোয়া করেছে তাই মসীহ মওউদ দোয়া গ্রহণ করেছেন, সচরাচর পীর ফকিরদের কবরে গিয়ে মানুষ এটি বলে, যারা যায় তারা বলে যে অমুক পীর সাহেব আমাদের কথা শুনে আমাদের অমুক জিনিস দান করেছেন। তিনি বলেন যে আল্লাহ তাআলা আমার হাজারি এবং ক্রন্দন শুনেছেন। যাই হোক, সেই অবস্থায় এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রাত্রে ঘুমিয়ে যাই, স্বপ্নে দেখি যে বিরোধীরা আমার ঘর পরিবেষ্টন করেছে, ঘিরে ফেলেছে চতুর্দিক থেকে, চিৎকার করে বলছে যে এই ব্যক্তিকে হত্যা করো। তখনই সৈয়দনা হযরত মসীহ মওউদ ইসলাম আমার সামনে আসেন এবং আমার বাহু নিজের পবিত্র হাতে ধরে আমার মুখ আকাশের দিকে ঘুরিয়ে দেন এবং বলেন যে আকাশের দিকে উড়ে চলে যাও। হুজুরের পবিত্র আধ্যাত্মিক শক্তির বলে আমার মতো ডানা পলকবিহীন মানুষ ভূমি থেকে আকাশের দিকে উড়ে চলে যায়। বিরোধীরা ব্যর্থ এবং হতভম্ব তাকিয়েছিল। তখন আনন্দের কারণে স্বপ্নে আমার চোখ খুলে যে আমার দৃঢ় বিশ্বাস জন্মে যে সত্যি হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার সত্যবাদী মুত্তাকি মহাপুরুষ। পরের দিন সকালে বিরোধীরা যখন পুনরায় একত্রিত হয় আমার ঘরের চতুর্পাশে, আমি তাদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে আল্লাহ তাআলা স্বীয় শক্তি প্রদর্শনের মাধ্যমে আমাকে সেই শক্তি দিয়েছেন যে তোমরা যদি আমার দেহকে করার দ্বারা টুকরো টুকরো করে ফেলো তাহলে এই হৃদয় এবং এই মুখ সত্য বিচ্যুত হতে পারে না। তিনি বলেন যে দ্বিতীয় রাতে আবার স্বপ্নে দেখে যে পুলিশ আমার ঘরে ঘিরে ফেলেছে। শত্রুতা শেষ হয়নি, প্রতিদিন মিটিং হচ্ছিল তার বিরুদ্ধে। পুলিশ বলছিল যে জনসাধারণের হাত থেকে হয়তো রেহাই পেয়েছে, কিন্তু সে যেহেতু এক ধরনের বিশৃঙ্খলা বা নৈরাজ্য ছড়িয়ে রেখেছে, এখন সরকার নিজ ব্যবস্থাপনার অধীনে তার উপর চাপ সৃষ্টি করবে, যদি সে বিরত না হয় তাহলে তাকে হত্যা করা হবে। পুলিশের এই আক্রমণ এবং পরিবেষ্টনের কারণে স্বপ্নে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হই। তিনি বলেন যে পূর্বের রাতের মতো পুনরায় আমি স্বপ্নে দেখি মসীহ ইসলাম আমার সামনে আসেন আর আমার উভয় বাহু স্নেহের সাথে ধরেন, আমার মুখ আকাশের দিকে ঘুরিয়ে দেন এবং বলেন যে উড়ে আকাশে চলে যাও। আমি গতকালের মতো পুনরায় ভূমি থেকে উড়ে আকাশে চলে যাও এবং পুলিশের আক্রমণ থেকে রেহাই পাই। উভয় স্বপ্ন আমার ইমানকে লোহকিলকের মতো দৃঢ় এবং পাহাড়ের মতো বদ্ধমূল করে দেয়। আর হুজুরের সত্যতা এমনভাবে হৃদয়ে বদ্ধমূল হয় যা কাটাও সম্ভব ছিল না এবং ভাঙাও সম্ভব ছিল না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ। ইনি বলেন যে তখন তাকে দেখার জন্য হৃদয় এক একাগ্রতা এবং এক গভীর আগ্রহ সৃষ্টি হয়। তখন পর্যন্ত তিনি হুজুরকে দেখেননি। যাই হোক, তিনি বললেন আমি হুজুরকে পত্র লিখি। তার প্রত্যুত্তরে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম লিখেছেন, মিয়া আব্দুল মজিদ আপনি কাল বিলম্ব না করে কাদিয়ান চলে আসুন। তো আল্লাহ তাআলা এইভাবে ইমানকে দৃঢ় করেন। আর আজও অনেক লেখক লেখেন যে আল্লাহ তাআলা তাদের ইমানকে সেভাবে দৃঢ় করছেন। হযরত আমির খান সাহেবের বর্ণিত ঘটনা, তিনি লেখেন আমি বয়াত করে যখন কাদিয়ান থেকে আমার গ্রাম এহরানায় ফিরে আসি, মেহতাব খান নামের এক এমন এক ব্যক্তি ছিল যে নেতা স্বাস্থ্য এবং সামান্য পড়ালেখা জানার কারণে চরম অহংকারীও ছিল, অহংকারে তার মাটিতে পা পড়ত না। হামাদানি বা সর্বজ্ঞতা হওয়ার দাবি ছিল তার, সবকিছুর বিশেষজ্ঞ মনে করত। আমার বিরোধিতা আরম্ভ করে আর অপলাপের ক্ষেত্রে সীমা ছাড়িয়ে যায়, কিন্তু আমি ধৈর্য ধরতে থাকি। অবশেষে তার বংশে প্লেগের প্রাদুর্ভাব এত ভয়াবহ ধ্বংসযজ্ঞ নেমে আসে, তার পুত্রবধূ ভাবী এবং যুবক ছেলে একমাত্র ছেলে ছিল, সকলেই কয়েকদিনের ভিতর প্লেগের শিকারে পরিণত হয়। রুটি বানানোর বা খাবার পাকানোর কেউ ছিল না। তার এক মেয়ে যা পার্শ্ববর্তী যে পার্শ্ববর্তী গ্রামেই বিবাহিতা ছিল, তার ঘরে গিয়ে প্রত্যেকদিন খাবার খেত, কিন্তু মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে রুটি খাওয়া তার জন্য মৃত্যুর থেকেও লজ্জাস্কর বিষয় ছিল। মেহতাব খানের বয়স তখন ষাটার্ধ হবে বা ষাটের বেশি হবে। তার সম্পত্তি প্রায় এক একরের মতো ছিল। অর্থাৎ এক একর চেয়েও কম। একদিন প্রভাতে ফজরের পর এক মসজিদে কোরআনের তেলাওয়াত করছিলাম, সে আমার কাছে আসে আর বলে যে দেখ আমার অবস্থা কি হয়েছে, আর কাবার দিকে ইঙ্গিত করে বলে যে মির্জা সাহেবের প্রতি আমার কোনো শত্রুতা নেই। অবস্থা যখন এমন হয় তখন সে তার সে সম্ভিদ ফিরে পায়। সাহাবাদের দৃঢ়চিত্ততা এবং অবিচলতার কতক ঘটনা আমি উপস্থাপন করলাম। আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদ আলাইহিসসালামকে যে জামাত দান করেছেন তারা অবিচলতা এবং দৃঢ়চিত্ততার আজও অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করছে। অনেক পত্র এখন এমন আমার কাছে আসে, অনেকেই সাক্ষাতে এমন কথা বলেন, সাক্ষাতের সময় নিজের ঘটনা শোনান। এই দৃষ্টান্ত স্থাপনকারীদের ভিতর যেখানে পুরুষ রয়েছে সেখানে মহিলারা অন্তর্ভুক্ত। তো হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের পবিত্র আধ্যাত্মিকতার প্রভাবে যে ঈমান সাহাবাদের মাঝে সৃষ্টি হয় আল্লাহ তাআলা আজও তা জারি রেখেছেন। আল্লাহ তাআলা সাহাবাদের পদমর্যাদা উন্নীত করুন যারা হযরত মসীহ মওউদ আলাইহিসসালামকে গ্রহণ করেছেন এবং অবিচলতা এবং দৃঢ়চিত্ততা প্রদর্শন করেছেন, তাদের সন্তান সন্ততিকেও আল্লাহ তাআলা দৃঢ়চিত্ত করেছেন। আর যারা আমাদের মাঝে আছেন এবং ভবিষ্যতেও জামাতভুক্ত হবেন তাদের ঈমানকেও আল্লাহ তাআলা শক্তিশালী করুন, ঈমানকে দৃঢ় করুন। দৃঢ়চিত্ততা এবং অবিচলতার ঘটনার পাশাপাশি আরও এমন কিছু ঘটনা তুলে ধরব যে ঘটনার ফলে স্পষ্ট হবে যে আল্লাহ তাআলা সাহাবীদেরকে নিদর্শনমূলকভাবে হেফাজত করেছেন, তাদের সুরক্ষা করেছেন, যা আমাদের ঈমান বৃদ্ধির কারণ হয় বা কারণ হবে। হযরত মির্জা বরকত আলী সাহেব বর্ণনা করেন, এই অধম 1905 সনের 4 এপ্রিলের ভূমিকম্পে কাঙ্গরুর ইরে ধরমশালা নামে একটা ঘরে নিচে চাপা পড়ি, বড় কষ্টে আমাকে বের করা হয়। সেই ঘটনার চাক্ষুষ সাক্ষী বাবু গোলাবদিন সাহেব ওভারসিয়ার, সেই যুগে সেখানে সাব ডিভিশনাল অফিসার হিসাবে নিযুক্ত ছিলেন, আজকে তিনি শিয়ালকোটে জীবিত। ভূমিকম্পের এই ঘটনার 2 মাস পূর্বে যখন হযরত মসীহ ইসলাম এই অসাধারণ ভূমিকম্পের ভবিষ্যৎবাণী করেছিলেন কয়েক মাস পূর্বে এই অধম তখন কাদিয়ান দারুল আমানে উপস্থিত ছিল যখন মসীহ এই ভবিষ্যৎবাণী করেন। আর হুজুরের প্রকাশিত বিজ্ঞাপন সাথে নিয়ে ধর্মশালা ছাউনিতে পৌঁছে আর সে বিজ্ঞাপন কয়েক ব্যক্তির মাঝে বিতরণও করেছে। এই অধম যেহেতু সেখানে কেরানি হিসাবে কাজ করত আর সাময়িক চাকরি হওয়ার কারণে সময়ও ছিল, তাই এই অধম সেখানে বিভিন্ন সময় মির্জা রহিম বেগ আহমদী সাহাবির সাথে সাক্ষাতের জন্য যেতাম। মির্জা সাহেব মাসুম মোগল বংশের একটা বড় শাখার সাথে সম্পর্কযুক্ত ছিলেন, তার অন্যান্য ভাইয়েরা আহমদী ছিলেন না, শুধু তার স্ত্রী সন্তান সন্ততি আহমদী হয়েছিল, বাকি সকল আত্মীয় স্বজন তার ভয়াবহ বিরোধিতা করত। যারা আহমদী হয়েছিল তারা সকলেই ছিল নিরাপদ, এবং আরও কিছু আহমদী যারা বিভিন্ন দিক থেকে সেখানে এসে বসবাস করছিল তারা, ইনি বলছেন যে সকলেই এই ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পেয়েছেন। অথচ ইনি বলছেন যে আমার মনে হয় মৃত্যুর যে হার, তাহলে শ্বাসত করা 90% মানুষ সেখানে ভূমিকম্পের ফলে মারা গেছে। এমন ভূমিকম্পে আমাদের সব আহমদের নিরাপদ থাকা অসাধারণ একটি নিদর্শন ছিল। এর ইনি বলছেন যে এর বিস্তারিত বিবরণ যদি দিতে যাই তাহলে প্রত্যেক সত্যান্বেষী আল্লাহ তালার সাহায্য আহমদীদের অনুকূলেই দেখবে। যে সত্য জানতে চায় সে এই ভূমিকম্পের ঘটনাবলী শোনা মাত্রই এটি অনুভব করবে যে খোদার সাহায্য আহমদীদের সাথে এবং তাদের সমর্থনে ছিল। ইনি বলেন যে আমার পরিবার পরিজন বরং খান সাহেব, গোলাব খান সাহেবের পরিবার পরিজন মিস্ত্রি আল্লাহবখশ সিয়ালকোটি এবং গোলাম মোহাম্মদ মিস্ত্রি অন্যান্য আহমদী বন্ধুদের এই ভূমিকম্পে নিরাপদ থাকা সম্পর্কে যেই প্রাকৃতিক উপকরণ সামনে এসেছে তাদের প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে পৃথক পৃথক নিদর্শন দেখা যায়। বিশেষ করে মিস্ত্রি আল্লাহবখ সাহেবের একদিন পূর্বে সেখান থেকে দৈবক্রমে যাত্রা, আমার পরিবার পরিজনের সেখান থেকে নিজ পৈতৃক অঞ্চলে ফিরে আসা, আর ভূমিকম্পের পূর্বে কিছু বন্ধুর দোকান থেকে বাহিরে বেরিয়ে আসা, আর ভূমিকম্পে চাপা পড়ে বিস্ময়করভাবে বেরিয়ে আসা, এইসব কথা নিদর্শন স্বরূপ ছিল। আর আমার সংকল্প হল, তিনি বলেন যে আমি এই বিষয়ে বিস্তারিত এক প্রবন্ধ লিখে পত্রিকায় প্রকাশ করব। যাই হোক, এখন সংক্ষেপে সে সকল স্থানের কথা উল্লেখ করা হল যার হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাতের সময় উল্লেখ আসে। এই ভূমিকম্পের কয়েকদিন পর তিনি বলেন যে অধম কাদিয়ানে হযরত মুসা আলাইহিস সালামের সমীপে উপস্থিত হলে হুজুর সে যুগে বেহেশতে মকবারা সন্নিবেশিত আমের বাগানের ছায়ায় তাঁবুতে বসবাস করছিলেন, অবস্থান করছিলেন। এই অধম যখন হুজুরের সাথে সাক্ষাৎ করে হুজুর আমার সম্পর্কে বেশ কয়েকটি প্রশ্ন করেন যে আপনি ঘরে নিচে চাপা পড়ে কিভাবে জীবিত বেরিয়ে আসলেন। তখন এই অধম হুজুরকে বলল, এই অধমকে মিস্ত্রি আল্লাহবখশ সাহেবের চারপাই বা খাট রক্ষা করছে যার উপর একটা বড় দেয়াল পড়ে, একটা দেয়াল সেই খাটের উপর পড়ে আমার এবং আমার উপর বেশি চাপ পড়েনি। একইভাবে হুজুর আরও কিছু আহমদী সম্পর্কে প্রশ্ন করেন এবং এই অধম সব বন্ধুর নিরাপদ থাকার সংবাদ তাকে দেয়। অথচ হুজুর ইতিপূর্বে বিজ্ঞাপনে প্রকাশ করেছেন যে ভূমিকম্পে আমাদের জামাতের এক ব্যক্তিও মারা যাবে না ইনশাআল্লাহ। আর আমার দৃঢ় বিশ্বাস যে হুজুর আল্লাহ তালার পক্ষ থেকে সংবাদ লাভ করেছিলেন, নতুবা আমার পূর্বে কোনো ব্যক্তি ধর্মশালা থেকে হুজুরের কাছে আসেনি। ধর্মশালা থেকে কোনো আহমদী হজরত মুসা আলাইহিস সালামের সাক্ষাতের জন্য আসেনি। এই অধমই প্রথম ব্যক্তি এবং তার কাছেই হজরত মুসা আলাইহিস সালাম সবকিছু জানতে পান। কিন্তু যে বিজ্ঞাপন মসিমত প্রকাশ করেছেন যে কোনো আহমদী এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হবে না বা কোনো আহমদীর যে ক্ষতি হয়নি, এই তৎসংক্রান্ত বিজ্ঞাপন মুসা আলাইহিস সালাম প্রচার করেছেন, এটি আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন। এই অধমের সাথে মুসলিমদের যে সাক্ষাৎ হয় কাংড়ার ভূমিকম্পের পর, এতে আহমদীদের নিরাপদ থাকাকে হুজুর একটা নিদর্শন আখ্যা দিয়েছেন। বিশেষ করে আমার ঘরের তলায় চাপা পড়ে জীবিত থাকা একটি নিদর্শন যা লিখিতভাবে ঘোষণা করা হয়েছে। সৌভাগ্যবান তারা যারা এই চাক্ষুষ নিদর্শন দেখে শিক্ষা গ্রহণ করবে এবং আল্লাহর প্রেরিত মহাপুরুষের উপর ইমান আনবে। হযরত চৌধুরী আব্দুল হাকিম সাহেব বর্ণনা করেন, দৈবক্রমে মৌলবী বদরুদ্দিন আহমদের সাথে আমার সাক্ষাৎ হয়। যিনি শহরে একটা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, তিনি আমাকে আল হাকাম পত্রিকা দেন পড়ার জন্য। আমার মনে আছে আল হাকামের প্রথম পৃষ্ঠায় আল্লাহ তালার তাজা ওয়াহি এবং যুগ ইমামের পবিত্র উক্তি এবং বাণী, এই দুটো শিরোনামে লেখা হতো। তাজা ওয়াহি এবং যুগ ইমামের পবিত্র বাণী, এই দুই শিরোনাম ছাপ থাকত, আমি এগুলো পড়তাম। আর মুসা আলাইহিসসালামের কাছে তাৎক্ষণিকভাবে আসার জন্য এক গভীর আকর্ষণ হৃদয়ে অনুভব করতাম। আল্লাহ তালার কৃপা আমার সাথে হয়েছে। আর আহলে হাদিস মৌলবীদের বিভ্রান্তি সত্ত্বেও স্বল্প সময়ের ভিতর আমি সত্য গ্রহণ করি। মৌলবী বদরুদ্দিন সাহেব আমাকে তাৎক্ষণিকভাবে কাদিয়ান যাওয়ার পরামর্শ দেন, আর আমার সাথে আরও একজন আহলে হাদিস মৌলবীও প্রস্তুত হয়। তিনি আহলে হাদিস মৌলবী সুলতান মাহমুদ সাহেবের বিশেষ শিষ্য ছিলেন। উনি লেখেন যে তখন আমার বেতন ছিল 15 রুপিয়া, আর অসচ্ছল ছিলাম, আমি ছুটি নিলাম, রেল পাস পাওয়ার কোনো অধিকার ছিল না, আমি অন্য বন্ধু সহ অমৃতসরের টিকিট ক্রয় করি, কেননা কাদিয়ান পর্যন্ত পৌঁছার জন্য পর্যাপ্ত ভাড়া ছিল না, অমৃতসর পৌঁছে আমাদের টিকিট শেষ হয়ে যায়, বাটালার গাড়িতে বসার ছিল, কিন্তু আমাদের কাছে শুধু 50 পয়সা ছিল, তাই আমরা দুই আনা দিয়ে ভিরকের টিকিট ক্রয় করে ট্রেনে বসে যাই। ভিরকে স্টেশনে যখন গাড়ি পৌঁছলো আমাদের টিকিট শেষ, কিন্তু আমরা ট্রেন থেকে নামলাম না এবং ট্রেন যাত্রা করলো। দ্বিতীয় স্টেশনের দিকে যখন গাড়ি যাচ্ছিল রেলওয়ের এক টিকিট চেকার আসে এবং সমস্ত মুসাফিরের টিকিট চেক করে। আমাদের টিকিট যেহেতু পিছনের স্টেশনের ছিল আর পয়সাও ছিল না, আমরা উভয়ই অসম্মানের কথা ভেবে খুব চিন্তিত ছিলাম। খোদাতালার আঁচল ছাড়া অন্য কোনো উপায় ছিল না। আমরা উভয়ই সম্মিলিতভাবে খোদার কাছে দোয়া করে যাই, আল্লাহ আমরা তোমার সত্য মসির সমীপে যাচ্ছি, কিছু নেই আমাদের কাছে, তোমার মসির খাতিরে যিনি তোমার প্রিয় আমাদের দুর্বলতা ঢেকে রাখো এবং আমাদেরকে লাঞ্ছনা এবং অপমান হওয়া থেকে রক্ষা করো, আল্লাহ তাআলা আমাদের দোয়া গ্রহণ করেন। রেলের টিকিট চেকার যখন টিকিট চান, আমরা পিছনের স্টেশনে যে টিকিট ছিল তাকে দেই। আমার খুব স্পষ্টভাবে মনে আছে সেই ব্যক্তি ভালোভাবে টিকিট দেখে আমাদেরকে ফেরত দেয় এবং কিছুই বলেনি, আর দ্বিতীয় কম্পার্টমেন্টে চলে যায়। তো এটি আমাদের জন্য একটা নিদর্শন ছিল, আল্লাহ তাআলা তার সত্য এবং পবিত্র মসির ওসিলায় আমাদের দুর্বলতা ঢেকে রাখেন, আমাদেরকে অপমানিত হওয়া থেকে রক্ষা করেন, আর এই ঘটনা আমাদের ইমানের দৃঢ়তার কারণ হয়েছে। আর হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের সত্যতা আমাদের সামনে দিবালোকের মতো স্পষ্ট ছিল। বাটালা থেকে আমরা পদভ্রজে কাদিয়ানের উদ্দেশ্যে যাত্রা করি এবং জোহরের নামাজের সময় কাদিয়ান দারুল আমান পৌঁছে যাই। হযরত আল্লাদিতা হেডমাস্টার সাহেব বর্ণনা করেন, আল্লাহ তাআলা আমাকে সহস্র সহস্র মৃত্যু এবং বিপদ আপদ থেকে অসাধারণভাবে রক্ষা করেছেন। আমি সাপ ধরি, সাপের উপর পা দেই, সাপ আমার উপর চড়ে, কিন্তু আল্লাহ তাআলা সকল বিপদ থেকে আমাকে অল্পের জন্য রক্ষা করেন। হযরত মাস্টার ওয়াদাবে সাহেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে অমৃতসরের ঘটনা, একবার এখানে প্লেগের ভয়াবহ প্রকোপ দেখা দেয়। একদিন স্কুল থেকে ঘরে আসি, আমার স্ত্রী দরজার সামনে দাঁড়িয়েছিলেন। আমি দুশ্চিন্তার কারণ জিজ্ঞেস করলাম, তিনি বলেন যে আমাদের ঘরে মরা ইঁদুর পাওয়া গেছে, আর তার চেহারায় উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ পাচ্ছিল। আমি নিশ্চয়তার সাথে বললাম যে চিন্তা করো না, আমাদের জামাত প্লেগ থেকে নিরাপদ থাকবে আর ভয়ের কোনো কারণ নেই। এরপর ঝাড়ু দিয়ে আমি ঘর পরিষ্কার করি। দ্বিতীয় দিন একই ঘটনা ঘটে, আর ইঁদুরের সাথে অনেক পোকাও দেখা যায়। আমি পুনরায় তা পরিষ্কার করি এবং স্ত্রীকে আশ্বস্ত করি যে চিন্তার কারণ নেই, আমাদের জামাত নিরাপদ থাকবে। তৃতীয় এবং চতুর্থ দিন পর রাতের 12টার সময় আমার স্ত্রী আমাকে বলেন যে আমার প্লেগের গ্ল্যান্ড বেরিয়েছে। আমি তাকে আশ্বস্ত করলাম ভয় পাওয়ার কারণ নেই, আমি সকালে হুজুরের কাছে দোয়ার জন্য পত্র লিখব। আমি প্রভাতে হুজুরের কাছে একটা পত্র পাঠিয়ে দিই, সেই পত্র কাদিয়ান তখনও হয়তো পৌঁছেনি, তার সেই গ্রন্থি বা গ্ল্যান্ড দূর হয়ে যায়, আমার স্ত্রী সুস্থ হয়ে যান। একইভাবে দ্বিতীয় এবং তৃতীয় দিন আমার আব্দুল ছেলে আব্দুল করিম, যার বয়স 1 বছর হবে, তার গ্ল্যান্ড দেখা দেয়। আমি পুনরায় হুজুরের কাছে দোয়ার জন্য পত্র লিখি, ঘরের লোকদেরকে নিশ্চয়তা দিই সেই গ্ল্যান্ড বা গ্রন্থিও দূর হয়ে যায়। তখন প্লেগের এত ভয়াবহ প্রকোপ ছিল যে প্রতিদিন 250 মানুষ প্লেগে মারা যাচ্ছিল, আর এই মৃত্যুহারের কথা কমিটির পক্ষ থেকে প্রতিদিনই প্রকাশিত হতো। এই সম্পর্কে আমি একটা কথা স্পষ্ট করতে চাই, প্লেগের যখন বিস্তার ঘটে হযরত মসীহ ইসলাম কিছু দিক নির্দেশনাও দিয়েছিলেন, হয়তো তার কাছে পৌঁছেনি বা তিনি তা স্পষ্টভাবে বুঝেননি, নতুবা সাহাবারা তাৎক্ষণিকভাবে মসীহ মওউদের কথা মানার চেষ্টা করতেন, যে নির্দেশে আসত তা শিরোধার্য করতেন। যাই হোক, এটি তার ইমানের দৃঢ়তার প্রমাণ নিঃসন্দেহে। আল্লাহ তাআলা শুধু তার ইমানকেই দৃঢ় করেনি, তার স্ত্রী বাচ্চাদের ইমানকেও দৃঢ় করেছেন। হযরত মুসা সামনে দিক নির্দেশনা দিয়েছিলেন তা হল, যখন সর্বত্র প্লেগের বিস্তার ঘটছিল, এক জায়গায় মুসা মওউদ বলেন আমাদের নির্দেশ লাহোরের বন্ধুরা বিজ্ঞাপন ছড়িয়ে দেন যে যে ঘরে ইঁদুর মারা যায় এবং যেখানে যার ঘরের পাশে প্লেগ পৌঁছে যায় তাদের সে এলাকা ছেড়ে দেওয়া উচিত। এটি শুধু লাহোরের লোকদের জন্য নয়, যখন কোনো এলাকায় রোগ ব্যাধি ছড়িয়ে যায় বা মহামারী ছড়িয়ে যায় তা থেকে বাঁচার বা আত্মরক্ষার চেষ্টা করা উচিত, তাৎক্ষণিকভাবে ঘর ছেড়ে দেওয়া উচিত, শহরের বাহিরে কোনো খোলা স্থানে চলে যাওয়া উচিত। এটা আল্লাহ তাআলার নির্দেশ। বাহ্যিক উপকরণকে উপেক্ষা করা উচিত নয়, নোংরা সংকীর্ণ এবং অন্ধকারাচ্ছন্ন ঘরে এমনিতেই থাকা নিষেধ। প্লেগ হোক বা না হোক প্রত্যেক নোংরামি বা আবর্জনা থেকে মুক্ত থাকা উচিত। কাপড় পরিষ্কার হওয়া চাই, জায়গা পরিচ্ছন্ন হওয়া চাই, দেহ পরিষ্কার থাকা চাই, এগুলো আবশ্যকীয় বিষয়। দোয়া এবং ইস্তিগফারের রত থাকা উচিত। পুনরায় তিনি বলেন, হযরত ওমরের যুগেও প্লেগ দেখা দিয়েছিল, এক জায়গায় মুসলমান বাহিনী যায় সেখানে ভয়াবহ প্লেগ দেখা দেয়। মদিনা শরীফে আমিরুল মোমিনের কাছে যখন এই সংবাদ পৌঁছে তিনি নির্দেশ লিখে পাঠান যে তাৎক্ষণিকভাবে এই জায়গা ছেড়ে চলে যাও, কোনো উঁচু পাহাড়ে গিয়ে আশ্রয় নাও, সেনাবাহিনী এর ফলে নিরাপদ হয়ে যায়। তখন এক ব্যক্তি আপত্তি করে যে আপনি কি খোদা তালার তকদির কেড়িয়ে চলছেন। তিনি বলেন যে আমি খোদা তালার এক তকদির থেকে অন্য তকদিরের দিকে ছুটে যাচ্ছি, আর এমন কোন বিষয় আছে যা খোদার তকদির বহির্ভূত? তো এটি সাধারণ একটা নির্দেশ, জেনে শুনে নিজেকে সমস্যার মুখে ঠেলে দেওয়া উচিত নয়। এরপর তিনি এটিও বলেছেন যে আল্লাহ তালা আমার সাথে আমাকে দুটো প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তালা স্বীয় ওহির মাধ্যমে দুটো প্রতিশ্রুতি দিয়েছেন, একটি হলো তিনি এই ঘরে বসবাসকারীদেরকে প্লেগ থেকে রক্ষা করবেন, যেমন তিনি নিজেই বলেন যে ইন্নি ও হাফিজুকুল্লা মান ফিদ্দার। দ্বিতীয় প্রতিশ্রুতি আমাদের জামাত সম্পর্কে তিনি দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়াহুম লাহুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমানের সাথে কোনো অন্যায়ের মিশ্রণ ঘটায়নি, এমন লোকদের জন্য নিরাপত্তা অবধারিত, তারাই হেদায়েত প্রাপ্ত। এটি খোদার পক্ষ থেকে প্রতিশ্রুতি রয়েছে যে জামাতে সেই সকল লোকদের রক্ষা করা হবে যারা সম্পূর্ণভাবে আমাদের নির্দেশাবলী মেনে চলবে, নিজেদের অভ্যন্তরীণ ভুল ভ্রান্তি এবং ত্রুটি বিচ্যুতির যে কলুষ তা দূর করবে, আর অবাধ্য প্রবৃত্তির প্রতি আকৃষ্ট হবে না। অনেকে বয়াত করে যায় কিন্তু কর্মের সংশোধন করে না, শুধু হাতে হাত দিলে লাভ কি? আল্লাহ তাআলা হৃদয়ের স্বরূপ সম্পর্কে অবহিত। তো এই দুটো গুরুত্বপূর্ণ কথা, দুটো প্রতিশ্রুতি আল্লাহ তাআলার সকল সমস্ত সমস্যা বিপদাপদ এবং মহামারী থেকে মুক্ত থাকার জন্য ঈমানের প্রতি দৃষ্টি দিতে হবে, যে ঈমানে দৃঢ় হওয়ার জন্য আমরা কতটা চেষ্টা করছি। হযরত মৌলভী সুফিয়া তা মোহাম্মদ সাহেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমার জন্য মসিমদের সাথে সাক্ষাৎ করা সম্ভব ছিল না, যে অবস্থায় তিনি ছিলেন সে অবস্থায় কঠিন ছিল, কারণ তখন ছুটি পেতেন না। দৈবক্রমে পত্রিকায় পড়লাম যে হযরত মসিম ইসলাম জেহলাম আসছেন, আর জেহলাম যাওয়ার অনুমতি পাওয়া সম্ভব ছিল না, কিন্তু আমি বেকুল ছিলাম। ঘরের লোকদেরকে বললাম যে আগামীকাল রবিবার হযরত মসিহ আসলাম জেহলাম এসেছেন, আপনারা কাউকে জানাবেন না, আমি জেহলাম যাচ্ছি। গাড়ির সময় অতি সামান্য ছিল, স্টেশন ছিল 3 মাইল দূরে, পাহাড়ি রাস্তা ছিল, আর সময় ছিল রাত, দিনের বেলাও সেই পথে হাঁটা কঠিন ছিল। আমি আল্লাহর উপর ভরসা করে যাত্রা করি। দৈবক্রমে আমার সামনে একটা বাতি ছিল নিয়ে কেউ যাচ্ছিল, হয়তো অন্য কোনো ব্যক্তি কোথাও যাচ্ছিল। আল্লাহর রহমতে পাহাড়ি রাস্তা দৌড়ে অতিক্রম করে স্টেশনে যখন পৌঁছলাম, গাড়িও প্রস্তুত ছিল, যাওয়ার জন্য টিকিট নিয়ে জেহলাম পৌঁছলাম এবং হুজুরের জিয়ারতের সম্মান লাভ করলাম। হযরত মাওলানা গোলাম রসুল রাজকি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তখন আমার পূর্ণ যৌবনকাল ছিল। কপুরথলায় এক রাতে স্বপ্নে দেখি যে আমি একটা হাতির পেটের তলায় চাপা পড়েছি। প্রভাতে খান সাহেব আব্দুল মজিদ খান সাহেব আমাকে বললেন যে মৌলভী সাহেব, আজ বিয়াস নদীতে বন্যা এসেছে, আমরা হাতির কাঁধে বসে দরিয়া বা নদী দেখার জন্য যাব, আপনিও চলুন। আমি বললাম যে আমি যেতে পারবো না, এর কারণ হলো আজ রাতে আমি একটা ভয়াবহ স্বপ্ন দেখেছি, ভীতিপ্রদ স্বপ্ন দেখেছি, তাহলে আমি হাতির তলায় চাপা পড়েছি। আমার স্বপ্ন শুনেও তিনি বারবার জোর দিয়ে যাচ্ছিলেন, আমি বারবার অস্বীকার করি, কারণ আমার হৃদয়ের উপর সেই স্বপ্নের বড় ভয়াবহ ভীতিপ্রদ প্রভাব ছিল। আমি যখন খান সাহেবের কাছে বাক্য শুনলাম যে হাতির পিঠে বসে দরিয়ায় যাব, হাতির নাম শুনে আরও বেশি চাপ আমি অনুভব করি। আমি সাথে যেতে অস্বীকার করি। এরপর খান সাহেবের সাথে যাওয়ার জন্য আরও বেশ কয়েকজন বন্ধু চাপ দিতে থাকে। তাদের জোর দেওয়ার কারণে অবশেষে ভাবলাম যে তাকদীর এটি মনে হয়, যা কিছু হওয়ার তা হোক। আমি অনিচ্ছা সত্ত্বেও যেতে যাওয়ার জন্য যেতে সম্মত হলাম। বন্ধুরা হাতি প্রস্তুত করে তিন বা চারটি হাতির পিঠে বন্ধুরা উঠে বসে খান সাহেব আমাকেও তার সাথে এক হাতির উপর বসালেন। যখন নদীর কাছে গেলাম, তাকদীর আক্ষরিক অর্থে এই স্বপ্নের বহির্প্রকাশ ঘটায়নি, বরং ভিন্ন একটা রূপ নিয়েছে। যখন হাতি থেকে নেমে আমরা নদীর পাশে দাঁড়িয়ে সব দৃশ্য দেখছিলাম, তখন দেখলাম যে এক যুবক সেই বন্যার সময় পুল, যার নিচে বেশ কিছু স্তম্ভ ছিল, নিকটবর্তী স্তম্ভের পুলের উপর থেকে লাফ দিয়ে নিকটবর্তী স্তম্ভের পাশ থেকে বেরিয়ে অন্য দিক থেকে বাইরে আসতো। আমি কিছুটা সাঁতার জানতাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই, আপনি নিকটবর্তী স্তম্ভ বা দরজার পাশ দিয়ে অতিক্রম করছেন, দূরের স্তম্ভের পাশ স্তম্ভ হয়ে অতিক্রম করুন। তাহলে মানবসে বলল যে এটি বন্যার সময়, দূরের কোন স্তম্ভ বা দরজা হয়ে অতিক্রম করা এখন কঠিন ব্যাপার। আমি বললাম, যদি সাঁতার জানেন তাহলে ভয় কিসের? সে বলল যে আপনি কি সাঁতার জানেন? আমি বললাম যে হ্যাঁ, সাঁতার জানি। তিনি বললেন, তাহলে আপনি নিজেই গিয়ে দেখান। আমি বললাম ঠিক আছে। আমি লুঙ্গি পরে বা লেংটি পরে দূরের স্তম্ভ বাজারের পাশ দিয়ে অতিক্রম করার জন্য পোলের উপর থেকে লাফ দেই। প্রথমে তো আমি পরিষ্কার পার হয়ে যাই, দ্বিতীয়বার আরো দূরের স্তম্ভের পাশ দিয়ে অতিক্রম করার জন্য লাফ দিলাম। দৈবক্রমে যেখানে লাফ দিয়েছি সেখানে পানি প্রবল বেগে আবর্তিত হচ্ছিল এবং প্রচণ্ড বেগে ঘূর্ণায়মান ছিল এবং চাকির মতো ঘুরছিল। আমি পরেই এতে ফেসে যাই। সেখান থেকে বের হওয়ার সকল চেষ্টা করি, কিন্তু আমার চেষ্টা বৃথা সাব্যস্ত হয়। অবশেষে সেই আবর্তে ততক্ষণ পর্যন্ত পানির শক্তির নেচে চাপা অবস্থায় থাকি। সেখান থেকে বের হওয়া বাধ্যত অসম্ভব মনে হচ্ছিল, আর আমার মোকাবেলার সব শক্তি বৃথা সাব্যস্ত হচ্ছিল। এমন মনে হলো দুই তিন মিনিটের ভিতর আমার জীবনের অবসান ঘটবে। তখন সব বন্ধু যারা পোলের উপর থেকে দৃশ্য দেখছিলেন তারা হইচই আরম্ভ করেন যে মৌলভী সাহেব পানির আবর্তে ফেসে মারা যাচ্ছেন। তখন অদৃষ্টের অদ্ভুত বিষয় হল, অদৃষ্টের পরিহাস হল, বন্ধু যারা হইচই করছিল আমার সম্পর্কে যে আমি উনি ডুবে যাচ্ছেন, তাদের মাথায় এই কথাটা আসলো না যে মাথার পাগড়ি খুলে পাগড়ির এক প্রান্ত আমার দিকে ফেলে দিলে আমি তা ধরে হয়তো আত্মরক্ষার চেষ্টা করতে পারতাম, কিন্তু কারো মাথায় এই চিন্তা আসেনি। বাহ্যিক উপকরণের দিক থেকে নৈরাশ্যকর পরিস্থিতি ছিল। এমন মনে হচ্ছিল যে আমার জীবনের কয়েক নিমিষের ভিতরে অবসান ঘটবে, আমি শেষ নিঃশ্বাস নিচ্ছিলাম। ততক্ষণে তকদিরের একটা ভিন্ন রূপ, দ্বিতীয় রূপ প্রকাশ পেয়েছে এবং উপকরণের স্রষ্টা হযরত মসীহ ইসলামের কল্যাণে, মসীহ ইসলামের বরকতে, যার নির্দেশে এই অধম কপুরথলার সফর করেছে, তকদির আমাকে রক্ষা করার জন্য একটা ভিন্ন তকদির প্রকাশ করে। আর তাই ভাবে হয়েছে যে আমি যেই আবর্তের ভিতর ছিলাম, কখনো পানির নিচে, কখনো উপরে, কখনো পানি থেকে বাহিরে মাথা বের করছিলাম, আর যা কিছু হচ্ছিল আমার নিয়ন্ত্রণের বাহিরে ছিল। তখন পানির শক্তির সামনে আমি সম্পূর্ণভাবে পরাভূত ছিলাম। হঠাৎ করে কোনো শক্তিশালী হাত আমাকে সেই ভয়াবহ আবর্ত থেকে বাহিরে নিক্ষেপ করে এবং জোরে এত দূরে নিক্ষেপ করে যে আমি নদীর তীরে একটা অনেক বড় বাবলা বৃক্ষের শাখার কাছে এসে যায়, যার শাখা নদীর অনেক দূর পর্যন্ত নদীতে বিস্তৃত ছিল, শাখা আমার হাতে এসে যায়। আমি নিজের উপর নিয়ন্ত্রণ খুঁজে পাই এবং অনেকক্ষণ শাখা ধরে অনেকক্ষণ সে অবস্থায় থাকে শক্তি ফিরে পাওয়ার জন্য। আর সবচেয়ে দয়ালু আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে আমি নিরাপদে তীরে পৌঁছে যাই, তখন সেই স্বপ্ন এবং স্বপ্নের তাবির আমার চোখের সামনে ভেসে ওঠে। তখন আমি বুঝতে পেরেছি তাকদীর স্বপ্নে হাতির নিচে পড়ার অর্থ ভিন্নভাবে প্রকাশ করে। কখনো হাতির জায়গায় অন্য কোনো বিপদ এসে যায়, অথচ এই সফরে আমরা হাতির কাঁধে ভর করে গিয়েছিলাম। দ্বিতীয়ত, স্বপ্নের সতর্কতামূলক দিক নদীর দুর্ঘটনার আকারে প্রকাশ পেয়েছে। এছাড়া আমি এটিও বুঝতে পেরেছি যে পানির আবর্ত থেকে রক্ষা পাওয়া হযরত মসীহ আলাইহিসসালামের কল্যাণী হয়েছে। তার নির্দেশের অধীনে আমার কুপুরতলায় আসা এবং জামাতের খেদমত করা এবং ইসলামের প্রচারের কাজের কল্যাণে আমি রক্ষা পেয়েছি। নতুবা বাহ্যিক উপকরণের দিক থেকে আমার অবস্থা বড় নৈরাশ্য করছিল। তো এই সমস্ত ঘটনাবলী সাহাবাদের ইমানের দৃঢ়তা এবং মসীহ মওউদ আলাইহিসসালামের উপর তাদের ইমান কেমন ছিল তার এই চিত্র তুলে ধরে হযরত মৌলভী সাহেব যেভাবে বর্ণনা করেছেন। যদি কোন জাগতিকতার পূজারী মানুষ হত, এটিকে দৈব ঘটনা আখ্যা দিত যে দৈবক্রমে হয়তো এমন হয়েছে। কিন্তু হযরত মৌলভী সাহেব যেহেতু ধর্মের খাতিরে সফর করেছেন আর হযরত মসীহ মওউদ ইসলামের দোয়াকে তিনি তার এই মুক্তির কারণ আখ্যায়িত করেছেন, এই ইমানি অবস্থা আমাদের সবার মাঝে সৃষ্টি হবে এটি আমার দোয়া এবং প্রত্যাশা।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر